বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 11 ডিসেম্বর, 26 অগ্রহায়ণ এবং ফার্সি 20 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে র্যাবের 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুতগতির 110টি কম্ব্যাট স্পিডবোর্ড পেল IRGC, ব্যবহার করা হবে পারস্য উপসাগরের পানিসীমার বিভিন্ন অভিযানে। ভিয়েনায় পরমাণু সংলাপ চলার একই সময়ে ইরানের ড্রোন কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, জটিল উপসর্গ নেই, আক্রান্তদের রাখা হয়েছে আইসোলেশনে। এবং ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন উত্তর প্রদেশের মানুষ সমাজতন্ত্রীদের দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কে আরও 110টি কম্ব্যাট স্পিডবোর্ড দেয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোর্ড পারস্য উপসাগরের পানিসীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে। আজ আনুষ্ঠানিকভাবে এসব স্পিডবোর্ড IRGC-র কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বন্দর আব্বাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসব স্পিডবোর্ড অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র লঞ্চার বসানো হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারির যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে IRGC-র প্রধান জেনারেল হোসেন সালামি বলেন ইরানের নৌযানগুলোর গতি, পাল্লা ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসক্ষমতার অধিকারী। তিনি বলেন এসব স্পিডবোটকে রকেট লঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লঞ্চারে পরিণত করা হয়েছে। ইরানের ড্রোন কর্মসূচির উপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাশ হয়েছে। ইরানের উপর থেকে আমেরিকার অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য তেহরান ও পাস জাতি গোষ্ঠীর মধ্যে যখন আলোচনা চলছে, তখন এই নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন কংগ্রেস।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান গ্রেগরি ডব্লিউ মিক্স শুক্রবার ইরানের ড্রোন কর্মসূচি থামানোর লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন। এর আওতায় ইরান তার সামরিক ড্রোন সরবরাহ, বিক্রি ও হস্তান্তর করতে পারবে না। চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের কয়েকজন কংগ্রেসম্যান এই নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিনিধি পরিষদে বিল উত্থাপন করেন। বিল পাশের পর এক বিবৃতিতে গ্রেগরি মিক্স দাবি করেন, ইরানের ড্রোন কর্মসূচি দিন দিন বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশের তেল সমৃদ্ধ মারিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের আরও একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি আমেরিকার নির্মিত স্ক্যান ইগল বলে জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি মার্কিন কোম্পানি নির্মিত স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করার খবর জানান। জেনারেল সারি বলেন, সৌদি ড্রোনটি মারিব প্রদেশের সিরওয়া এলাকায় শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল। এর আগে গত বুধবার ইয়েমেনের সামরিক বাহিনী চীনের তৈরি একটি CH-F4 গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ইগল ভূপাতিত করেছিল। এছাড়া গত শনিবার মারিব প্রদেশের আল জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরও একটি স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করেছিল সানা। তার তিন দিন আগে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি CH-4 কম্ব্যাট ড্রোন ভূপাতিত করা হয়েছিল। আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের 21টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, 21টি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম শুক্রবার এক টুইটার বার্তায় লিখেছেন, ইরাক, লেবানন, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া ও ফিলিস্তিন সহ 21টি মুসলিম দেশের প্রখ্যাত আলেমগণ আফগানিস্তানের জনগণ ও দেশটির বর্তমান সরকারকে সমর্থন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। যৌথ বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে রাখার সমালোচনা করে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে এই ধরন শনাক্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, তাদের শরীরে কোনো ধরনের জটিল উপসর্গ নেই। তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে আছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা মহামারীর নতুন ভেরিয়েন্ট অমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে। এরা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। সম্প্রতি আফ্রিকার জিম্বাবুয়ে সফর করে তারা দেশে ফিরে আইসোলেশনে রয়েছেন। আজ শনিবার রাজধানীর শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম অমিক্রনের রোগী ধরা পড়ার কথা স্বীকার করেছেন। একই দিনে আরেক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, ওই দুই খেলোয়াড়ের কারো কোনো ধরনের শারীরিক জটিলতা নেই, তারা ভালো আছেন। করোনা ভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপ বদল করলেও এক বছরের বেশি সময় পর ডেল্টা ভেরিয়েন্টটি মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে। এরপর টিকা যখন মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছিল তখন দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভাইরাসটির নতুন রূপ অমিক্রন। এরপর আফ্রিকা মহাদেশ থেকে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যেই জিম্বাবুয়েতে নারীদের ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের দল ঢাকায় পৌঁছানোর পর সব খেলোয়াড়দের পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সেখানে নমুনা পরীক্ষার পর দুজনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর ছদিন পর আজ শনিবার স্বাস্থ্যমন্ত্রী প্রকাশ করেছেন যে ওই দুই খেলোয়াড় অমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দুই নারী ক্রিকেটারের সঙ্গে যারা যারা ছিল তাদের সবার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদেরকে বলেছেন, তিনি নিয়মিত অমিক্রন আক্রান্ত দুই ক্রিকেটারের খোঁজ খবর রাখছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। কানাডার স্থানীয় বাংলা অনলাইন পত্রিকা নতুন দেশে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে কানাডার সরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায় ডক্টর মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:31 টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জানান যে বিপুল সংখ্যক কানাডিয়ান তার প্রবেশের বিষয়ে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের মানুষ সমাজতন্ত্রীদের দিকে তাকিয়ে আছে, আমরা উত্তরপ্রদেশের জনগণকে নয়া সরকার উপহার দিতে কাজ করব। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের মানুষ সমাজতন্ত্রীদের দিকে তাকিয়ে আছে, আমরা উত্তরপ্রদেশের জনগণকে নয়া সরকার উপহার দিতে কাজ করব। তিনি আজ শনিবার রাজ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন। অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশে বিজেপি সরকার 5 বছর পূর্ণ করতে চলেছে, কিন্তু বিজেপি তাদের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। কবে কৃষকদের আয় দ্বিগুণ হবে? সরকার বিজ্ঞাপনে মোটা টাকা খরচ করছে, কিন্তু রাজ্যে কত যুবকের চাকরি হয়েছে তা তাদের বলা উচিত। অখিলেশ যাদব বলেন, যোগী সরকার অটল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করেছিল, কিন্তু আজ পর্যন্ত তার ভবন কোথায় তা জানা যায়নি। সেই বিশ্ববিদ্যালয় এখনও চলছে সমাজবাদী পার্টির সরকারের আমলে গঠিত লোহিয়া বিশ্ববিদ্যালয়ের 9ম তলায়। সমাজবাদী পার্টির সরকার যুবকদের ল্যাপটপ দিয়েছে, একই সময়ে বিজেপি সরকার হাতরাসে কন্যার উপরে অত্যাচার করেছে এবং লক্ষিমপুরে কৃষকদের উপরে জিপ চালিয়ে দিয়েছে। দুই সরকারের মধ্যে কোন সরকার কতটা কাজ করেছে তার পার্থক্য স্পষ্ট। অখিলেশ যাদব আজ বলেন, গোটা উত্তরপ্রদেশে সারের মারাত্মক ঘাটতি রয়েছে, কৃষকরা ক্ষুব্ধ হলেও সরকার ইচ্ছাকৃতভাবে সার আমদানি করছে না, এর কারণ তারা নির্দিষ্ট কিছু মানুষের ক্ষতি করতে চায়। তিনি অভিযোগ করেন, উত্তরপ্রদেশে এ পর্যন্ত বিজেপির যত সমাবেশ হচ্ছে সবগুলোই সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে। অখিলেশ যাদবের দাবি, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে যোগী সরকার এবার বিদায় হতে চলেছে এবং একটি যোগ্য সরকার ক্ষমতায় আসছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীন, মিয়ানমার, বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। এর আওতায় চীনের কৃত্রিম গোয়েন্দা কোম্পানি সেন্ট টাইমস গ্রুপকে বিনিয়োগ নিষিদ্ধের তালিকায় ফেলা হয়েছে। এই কোম্পানিতে আমেরিকার কোনো নাগরিক অর্থ বিনিয়োগ করতে পারবে না। আমেরিকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে মৌলিক আদর্শের লঙ্ঘন। কানাডা এবং ব্রিটেনও মানবাধিকার লঙ্ঘনের জন্য আমেরিকার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু নৃগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়ে আসছে। এছাড়া সম্প্রতি দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এবং প্রতিবাদী জনগণকে তারা হত্যা করছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রাশিয়া ইরানকে একটি অত্যাধুনিক গোয়েন্দা উপগ্রহ সরবরাহ করতে যাচ্ছে। দৈনিকটির খবরে বলা হয়েছে, ক্যানোপাস ভি নামের কৃত্রিম উপগ্রহটিতে একটি হাই রেজলিউশন ক্যামেরা রয়েছে, যা দিয়ে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে নিজের শত্রুদের গতিবিধির ওপর নজর রাখতে পারবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার আবারও সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উপর জোর দিয়েছেন। এদিকে সমঝোতা অনুযায়ী আমেরিকা আদৌ সেনা প্রত্যাহার করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার আবারও সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের উপর জোর দিয়ে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের আগামী 31 ডিসেম্বরের মধ্যেই ইরাক ত্যাগের কথা রয়েছে। গত মাসে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি চলতি বছরের শেষ নাগাদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে খবর দিয়েছিলেন। এছাড়া ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি সম্প্রতি ওয়াশিংটন সফরে যাওয়ার আগে বলেছিলেন, তার দেশে মার্কিন সেনা উপস্থিতির আর প্রয়োজন নেই এবং মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি ছাড়াই ইরাকের সেনাবাহিনী নিজ দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম। তিনি ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপক্ষই সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় পৌঁছান। আমেরিকার সঙ্গে ওই সমঝোতা অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ ইরাক থেকে অবশ্যই সব মার্কিন সেনাদের চলে যেতে হবে। সম্প্রতি পাশ্চাত্য ও সৌদি আরবের গণমাধ্যমগুলো দাবি করেছে ইরাকে মোতায়েন মার্কিন সেনারা সেদেশে থেকে যাবে। এই দাবির প্রতিক্রিয়ায় ইরাকের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানের কমান্ডার বলেছেন, ওই সময়ের মধ্যে মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাক ছাড়তে হবে এবং ইরাকে তাদের থেকে যাওয়া নিয়ে কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তার ঠিক নয়। তিনি এক বিবৃতিতে বলেছেন, বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে যাবে, তবে ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য কিছু সামরিক বিশেষজ্ঞ ইরাকে মোতায়েন থাকবে। সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলেও ধারণা করা হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত ইরাক থেকে সব সেনা প্রত্যাহার নাও করতে পারে, বরং তারা দায়েশ বা আইএস জঙ্গিদের দমনের অজুহাতে এবং নিরাপত্তা প্রতিষ্ঠার নামে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রাখতে পারে। এ কারণে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন, সম্প্রতি ইরাকে বড় ধরনের সন্ত্রাসী হামলার যে ঘটনা ঘটেছে সেটা পরিকল্পিতভাবে আমেরিকাই করিয়েছে এবং এটাকে অজুহাত করে আমেরিকা তাদের দমনের নামে ইরাকে সেনা মোতায়েন রাখতে পারে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সম্পর্কে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়াসহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
বাংলাদেশের এলিট ফোর্স হিসেবে আখ্যায়িত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাবের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ডেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। র্যাবের সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দুঃখজনক অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, এই সিদ্ধান্তে তিনি নিজেও অবাক হয়েছেন। এমনটা ঢালাওভাবে বলা ঠিক নয়। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ক গণতন্ত্র রয়েছে তাদের দেশেও প্রতি বছর 6 লোক নিখোঁজ হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান 6 কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এ সমস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য হবেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক সহ র্যাবের বর্তমান ও সাবেক ছজন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
নিষেধাজ্ঞা জারি করেছে বেনজির ও র্যাব প্রধানের উপরে। এটাই তাদের পরিণতি এই জন্যে যে এই ধরনের যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা মানুষের অধিকারকে কেড়ে নেয়, যারা জনগণকে হত্যা করে, তাদেরকে এইভাবেই তাদের পরিণতি এইভাবেই আসবে। আজকে আমার প্রশ্ন, এখন আমরা দেখতে চাই, জানতে চাই যে এই সরকার এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, নাকি তারাই তাদের মধ্যে আবার নিয়ে যাবে।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ প্রসঙ্গে বলেছেন,
সন্ত্রাসীরা যখন আগ্নেয়াস্ত্র তাক করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনী জীবন রক্ষার্থে মানে হয়তো অনেক সময় গুলি করে থাকেন, সেটা তার জন্য বৈধ ছিল না, তার জন্য যুক্তিসঙ্গত ছিল না, যুক্তিসঙ্গত ছিল না, সেইটা কিন্তু তদন্ত।
উল্লেখ্য, 2004 সালে বেগম খালেদা জিয়ার সরকার পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী এবং সীমান্তরক্ষীদের সমন্বয়ে একটি এলিট ফোর্স হিসেবে র্যাব গঠন করে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই র্যাবের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা আসতে থাকে। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, 2019 সাল থেকে কমপক্ষে 600 গুমের জন্য দায়ী র্যাব এবং বাংলাদেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। 2018 সাল থেকে প্রায় 600 মানুষকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। দ্রুতগতির 110টি কমব্যাট স্পিডবোট পেল IRGC, ব্যবহার করা হবে পারস্য উপসাগরের পানিসীমার বিভিন্ন অভিযানে। ভিয়েনায় পরমাণু সংলাপ চলার একই সময়ে ইরানের ড্রোন কর্মসূচির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। জটিল উপসর্গ নেই আক্রান্তদের রাখা হয়েছে আইসোলেশনে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।